الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشک شروتا উপস্থিত হয়েছি আজকে স্পেশাল একটি ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে সিরাতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ আজকে একজন মহান সাহাবীর ওরস শরীফ উপলক্ষে, যিনি ইসলামের প্রথম বাদশাহ সাহাবি ইবনে সাহাবি যিনি, তার ওরস শরীফ উপলক্ষে আজকে মাদনী চ্যানেলের একটি ট্রান্সমিশন আমরা করতে যাচ্ছি সিরাতে আমিরে মুয়াবিয়ার উপর। তো আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি যে আমাদের এই ট্রান্সমিশন সিরাতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমরা ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব ইনশাআল্লাহ। আর যা কিছু আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, ওনার জীবনী নিয়ে ইনশাআল্লাহ আজাবাজিল এর উপর ভরপুর আমরা আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ ইকরাম ভাই, নুরুদ্দিন বাপু এবং সৈয়দ রাশেদ আত্তারি সবাই আছেন ইনশাআল্লাহ। তো ওনাদের কাছ থেকে আজকে আমরা সিরাতে আমিরে মুয়াবিয়া শুনব। তো আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। একজন মহান সাহাবীর সিরাত সম্পর্কে আমরা শুনব। আসুন শুরুতে আমরা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি, ওনার জীবন বৃত্তান্ত বা ওনার জন্ম কোথেকে, এগুলো ইনশাআল্লাহ আজাবাজাল আমরা ইকরাম বাপু থেকে শুনব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জিজু
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাইয়্যিদানা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফের মুওয়াক্কাকার হযরত আল্লামা আবুল ফজল আহমদ বিন আলী ইবনে আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, হযরত সাইয়্যিদানা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম নবুয়ত প্রকাশের 5 বছর পূর্বে অর্থাৎ 604 খ্রিস্টাব্দে হয়েছে এবং এই মতটি বেশি বিশুদ্ধ এবং প্রসিদ্ধ। এখানে একটি জিনিস মাদানীপুর হচ্ছে, নবুয়ত প্রকাশের 5 বছর পূর্বে, তার মানে এই নয় নবুয়ত পাওয়ার 5 বছর পূর্বে নয়, আবার প্রকাশ হচ্ছে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে নবী ছিলেন, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল ওই সময়ে নবী ছিলেন। তো এখানে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছে, নবুয়ত লাভ করেন নাই, তার মানে এটা নয়, তার মানে নবুয়ত আগে থেকে লাভ করেছিল, এটা প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। আর ওই প্রকাশের 5 বছর পূর্বে হযরত সাইয়্যিদানা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়। বংশধারা দিক দিয়ে তিনি আব্দে মানাফ এর গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হয়েছে, তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরুষ হচ্ছে হযরত আব্দে মানাফ এবং এর বংশধারা আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ হয়ে আবার রসুল পাক সাথে মিলিত হয়েছে। এবং হযরত সাইয়্যিদানা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারা এইরূপ যে মুয়াবিয়া বিন আবু সুফিয়ান সাখর বিন হারাব বিন উমাইয়া বিন আব্দে শামস বিন আব্দে মানাফ। তাহলে এ থেকে বোঝা যায় তিনি পিতার দিক দিয়েও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরির সাথে সম্পৃক্ত এবং তার সাথে মিলিত হয়েছে, এবং মাতার দিক দিয়েও তিনি আব্দে মানাফের সাথে সম্পৃক্ত। যেভাবে মুয়াবিয়া বিন হিন্দ বিনতে উতবা বিন রাবিয়া বিন আব্দে শামস বিন আব্দে মানাফ। তাহলে এ থেকে বোঝা যায় যে হযরত সাইয়্যিদানা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের অন্তর্ভুক্ত। তাহলে এ থেকে বোঝা যায় যে তিনিও হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের সাথে অন্তর্ভুক্ত। তা আত্মীয়দের সাথে অন্তর্ভুক্ত। তাহলে সেই হিসেবে বলা যায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু শান অনেক উচ্চ
অনেক উচ্চ।
এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশাদ করেছেন যে আসহাবিকা নুজুম, যে আমার সাহাবা একরামরা হচ্ছে আকাশের তারাকা তুল্য, যে কেউ তাদেরকে অনুসরণ অনুকরণ করবে
হেদায়েত পেয়ে
সে হেদায়েত প্রাপ্ত হবে, সে প্রত্যষ্ট হবে না। তাহলে এদিকে বোঝা যায় যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত সাহাবি জান্নাতি, তাদের অনুসরণের মাধ্যমেই ওই ব্যক্তি সঠিক পন্থা অবলম্বন করে আল্লাহ পাকের দরবারে মকবুল হওয়ার সেই পাতেও সে লাভ করে থাকে।
দর্শক, আমরা সংক্ষিপ্ত পরিচয় আমরা ইকরা বাবু থেকে শুনেছি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোথায় জন্ম হয়েছিল, ওনার পিতাকে। তো ইনশাআল্লাহ আজওয়াজাল আরও শুনবো। আমরা এখন নুরুদ্দিন বাবুর কাছে যাব, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য দিক সম্পর্কে ইনশাআল্লাহ জান।
বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকত ভাই, আল্লাহ পাকের বড় দয়া, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবি হযরত সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন নিয়ে আলোচনা করার এবং ওনার আজকের এই ওরস দিবস যেটা, এর মধ্যে ওনার আলোচনা শোনার একটা ব্যবস্থা করেছেন। ইকরাম ভাই যেটা বলছিলেন যে আল্লাহ তাআলা কোরআনুল করিমের সূরা তওবার 100 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আমরা আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন বাগানসমূহ যেগুলোর নিম্নদেশে নহরসমূহ প্রবাহমান, তারা সর্বদা এতে অবস্থান করবে, এটাই হচ্ছে মহা সাফল্য। মুফাসসিরিনে কিরামগণ বলেন এই আয়াতে কারিমার মাধ্যমে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের শান এবং মান তুলে ধরা হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক যে তাদের উপর সন্তুষ্ট তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। এই জন্য আপনি দেখবেন আমরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, অর্থাৎ রাদিয়াল্লাহু আনহু মানে হচ্ছে আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হোক। কোন একজন আল্লাহর বলি নাম নিন, আমরা বলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, অর্থাৎ তার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষিত। তো এই যেটা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার হচ্ছে, আমরা যে আমাদের মধ্যে একটা প্রচলন রয়েছে, এটা কোরআনুল করিমের এই আয়াত থেকেই ওলামায়ে কিরাম এটা বের করেছেন এবং ওনাদের শানে এটা সর্বদা ব্যবহৃত হয়। যেহেতু আজকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মানি আলোচনা হচ্ছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন বিশ্বস্ত সাহাবি হলে ওনার মাধ্যমে আমার নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখার দায়িত্ব দিবেন। লেখক ভাই দেখবেন কোনো অফিসের মধ্যে হিসাব নিকাশ এবং লেখালেখির দায়িত্ব তাকেই দেওয়া হয় যে বিশ্বস্ত। তো সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান তো সবাই ন্যায়পরায়ণ ছিলেন, সবাই জান্নাতি সাহাবি ছিলেন, সবাই উত্তম চরিত্র অধিকারী ছিলেন। তন্মধ্যে থেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহী লেখার দায়িত্ব দিয়ে পরবর্তী উম্মতদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে আমার এই সাহাবি এর একটা যোগ্যতা হচ্ছে সে আমানতদার, সে বিশ্বস্ত, এবং সে এটা তার একটা বৈশিষ্ট্য, সে আমার পরবর্তী উম্মতদের অনেক উপকার সাধন করবে। যেমন বর্তমান সময়ে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সাহাবায়ে কিরামের শান এবং মান নিয়ে আলোচনা আমরা অনেক ক্ষেত্রে শুনি। মুসলিম শরীফের একটা হাদিস শরীফ হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকরিমু আসহাবি ফা ইন্নাহুম খিয়ারুকুম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার সাহাবিদেরকে সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি। এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করছেন, খয়রু উম্মতি আল করনুল লাযীনা ইয়ালুনি সুম্মা লাযীনা ইয়ালুনহুম সুম্মা লাযীনা ইয়ালুনহুম। আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম হলো আমার যুগের লোকেরা, অর্থাৎ সাহাবায়ে কিরামগণ, এরপর পরবর্তী লোকেরা তাবেঈনগণ, এরপর পরবর্তী লোকেরা হচ্ছে তবে তাবেঈনগণ। তো বোঝা যাচ্ছে আমার নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পাওয়ার জন্য আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচন করেছেন, পৃথিবীর বুকে আনবিয়াই কিরামের পর সবচেয়ে সৌভাগ্যবান এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হচ্ছেন ওনারাই
সাহাবায়ে কিরাম।
তো সাহাবায়ে কিরাম আলিহিমুর রিদওয়ানদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব হচ্ছেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু। এর জন্য হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলতেন যে আমিরে মুয়াবিয়া হচ্ছেন এই যুগের যেভাবে কিসরা বাদশাহ ছিল, শাসক ছিল, এই যুগের পারস্য ওনাদের শাসকের মতো একজন ব্যক্তিত্ব বান ব্যক্তি হচ্ছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মান তো আমরা অনেক শুনেছি। ওনার একটা শান একটা এরকম রয়েছে যে একবার উনি ফজরের নামাজের সময় ঘুম থেকে ওঠার আগে আগেই কেউ জন এসে ওনাকে ডেকে দিলেন। উনি ডাকার পর উঠে বসলেন, তো একজন ব্যক্তি দেখতে পাচ্ছেন ওনার কক্ষ থেকে বের হচ্ছে। তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কে, আমাকে ডেকে দিলেন, ডাকা আপনাকে তো পরিচিত মনে হচ্ছে না। তখন ওই ব্যক্তি বলল আমি হচ্ছি শয়তান। তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শয়তানের কাজ তো মানুষকে ঘুমিয়ে রাখা, ঘুম পাড়ানো, তো আমাকে ডেকে দেওয়া। তো শয়তান বলল হুজুর আসলে দেখেন আপনারা হচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আপনারা সহবত পেয়েছেন, আজকে যদি কোনো কারণে ফজরের নামাজ আপনার মিস হয়ে যেত তাহলে আল্লাহ পাকের দরবারে আপনি এত বেশি অনুতপ্ত হতেন, কান্নাকাটি করতেন, ফজরের নামাজ আদায় করলে যত উপকৃত হতেন তার চেয়ে বেশি উপকৃত ওই আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি কারণ হতেন। তো ওই বড় লাভ থেকে বাঁচানোর জন্য আমি আপনাকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দিয়েছি। তো এটা বোঝা যাচ্ছে আসলে ওনারা কেমন নৈকট্য লাভ করেছেন আল্লাহ পাকের দরবারে, যে ওনাদের ব্যাপারে শুধু উম্মতরা জানতো না, শয়তান এবং বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা এটা লক্ষ্য করতো। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তিত্ববান ছিলেন, উনি বলছেন একবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক অন্য এলাকার একজন বাদশাহ আসলো যে মুসলমান হয়েছিল। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিলেন যে তাকে অমুক জায়গায় নিয়ে যাও। আমি ওনাকে নিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে আমি কিছু দূর যাওয়ার পর আমার জুতার ফিতা ছিঁড়ে গেল। খুব প্রচণ্ড রোদ পড়ছিল, এখন আমার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। তো আমি বাদশাকে বললাম বাদশাহ সাহেব আপনি তো ওটের পিঠের উপর বা ঘোড়ার পিঠের উপর আপনি আপনার জুতাগুলো আমাকে দেন, না হয়তো আমাকে ঘোড়ার উপর উঠিয়ে নেন, কারণ আমি তো এখানে হাঁটার সুযোগ পাচ্ছি না, অর্থাৎ আমার হাঁটার এটা সহ্য হচ্ছে না গরমটা। ওই বাদশাহ যেহেতু নতুন মুসলমান হয়েছে এখনও পর্যন্ত ভিতর থেকে সেই বিষয়টা যায় নাই, তো বাদশাহ বলল না তুমি হাঁটো, তোমাকে দায়িত্ব দিয়েছে আমাকে পৌঁছানোর জন্য পৌঁছিয়ে দাও। তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু বলছেন আমি যুবক ছিলাম, আমার বয়স কম ছিল, আমি পিছনে পিছনে ওনার খুব কষ্ট করে গন্তব্যে পৌঁছিয়ে দিলাম। আল্লাহ তাআলার দয়া সময় অতিক্রম হলো, আল্লাহ তাআলা আমাকে অনেক বড় সাম্রাজ্যের মালিক বানিয়েছেন। ঘটনাক্রমে ওই বাদশাহ একবার আমার সাথে দেখা করতে আসলো। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়ে নিজেকে এত বেশি সাজিয়ে নিয়েছেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন ওই বাদশাহ, যে বাদশাহ ওনাকে খালি পেয়ে হাঁটিয়ে মরুভূমি উত্তপ্ত মরুভূমির মধ্যে কষ্ট দিয়েছিল, তার থেকে প্রতিশোধ নেন নাই, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিচে নামলেন, নেমে তার জন্য চাদর বিছিয়ে দিলেন, তাকে সুন্দরভাবে রিসিভ করলেন এবং তাকে ওনার আসনে বসিয়ে দিলেন। ওই বাদশাহ বলল যে হুজুর আপনি কি আমাকে চিনেন? বলতেছে হ্যাঁ আমি আপনাকে চিনি। বলতেছে আমি তো আপনাকে চিনতে পেরে লজ্জিত হচ্ছি, কারণ আপনার সাথে আমি এরকম একটা আচরণ করেছিলাম, আমি মনে করেছিলাম যে আজকে আপনি ওটার প্রতিশোধ না নিলেও অন্ততপক্ষে এতটুকু সম্মান আমাকে করবেন না। তখন আমার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন আসলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম চরিত্র শিখিয়েছেন, এটা মানুষকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বলেছেন, তোমরা যতটুকু পাচ্ছ তার চেয়ে উত্তম জিনিস মানুষের জন্য উপস্থাপন করো, আমি আপনাকে সেটার একটা আদর্শ উপস্থাপন করলাম। তো ওই বাদশাহ ওই এলাকার বাদশাহ ওই এলাকার যিনি প্রধান ছিলেন উনি বড়ই প্রভাবিত হলেন, উনি এটা স্বীকার করলেন যে আসলেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে যার মাধ্যমে একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করা যায়, রাষ্ট্রপ্রধানের বা ওই এলাকার প্রধান হওয়ার যে যোগ্যতা থাকা দরকার এটা পুরোটাই ওনার মধ্যেই ছিল। শেষ তো বোঝা যাচ্ছে লেখকদা আসলে এখান থেকে আমরা অনেক মেসেজ নিতে পারি। আজকে যারা আমরা মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখছি হয়তো অনেকে ঘটনা শুনছি, তো আমরা অনেক সময় অত উচ্চ পর্যায়ে উচ্চ মর্যাদায় থাকি না বা কোনো পোস্টের মধ্যে থাকি না, মানুষ আমাদের উপরস্থ যারা আছেন ওনারা অনেক সময় আমাদের সাথে মিসবিহেভ করে, তো আমরা যদি প্রতিশোধ না নিয়ে এর চেয়ে উত্তম জিনিস নোট করে রাখি যে আল্লাহ পাক যদি আমাকে কোনোদিন দয়া করে ওনাকে আমি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর চেয়ে ভালো জিনিসটা দিব এবং ওনাকে আমি আদর্শিক একটা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। তো সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, বিশেষ করে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আমরা দেখি, এই জিনিসগুলো আমাদের সামনে ফুটে ওঠে।
আসলে দর্শক, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা ইকরাম ভাই, এখানে আরেকটা জিনিস মানে মানে একটা মানুষের মনে আসতে পারে যে মানে আমরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান সাধারণত মানে সাধারণত আমরা যারা খোলাফায়ে রাশিদিন এনাদেরকে নিয়ে একটু বেশি আলোচনা করি, তো বাকিদেরকে নিয়ে এত আলোচনা করি না কেন, বা এখন কেন মানে আর বাকিদের আমরা যেভাবে ওনাদেরকে গুরুত্ব দেয় বাকিদের ক্ষেত্রেও কি আমাদের ঠিক সেম ওভাবে গুরুত্ব দেওয়া উচিত কি না?
এখন তো একটা হচ্ছে মানুষের কনসেপ্ট,
জি,
অর্থাৎ যে যাকে বেশি পছন্দ করে তার আলোচনা বেশি করে,
জি।
তো আমরা যার কাছ থেকে যেরকম শুনি আমরা ওইটার উপর আমরা ডিপেন্ড করে ভেবে চলি, কিন্তু আমার একটা বিবেক বুদ্ধি রয়েছে। দ্বিতীয়ত, ইলমে দিন থেকে দূরে থাকার কারণে হয়তো আমরা অনেকেই চিনি না জানি না, এটাও হতে পারে, কিন্তু সঠিক বিষয় হচ্ছে যে এটা যাদের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবিকা নুজুম বলে আখ্যায়িত করেছেন, সত্যের মাপকাঠি বলেছেন, সুতরাং এদেরকে নিয়ে কোনো ধরনের মতবিরোধ করা, কাউকে খাটো করা এটা উচিত না। কারণ যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কাউকে খাটো করে নাই, সেখানে আমি আপনি কিভাবে এদেরকে খাটো করবো, কোনো ওয়ে তো এখানে নেই। আর যাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী বুজুর্গরা দিয়েছেন, যেভাবে হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন যে একদিন হিন্দা বিনতে উতবা একদিন দাঁড়িয়েছিল মক্কা শরীফের পাশে, তো সেখানে তার চেহারা চাঁদের নেই, জলমল করছে, তো তার পাশে একটা বাচ্চা ছিল, তো তাকে দেখে একজন দূরদর্শী একজন ব্যক্তি ভবিষ্যৎবাণী করেছে এই বাচ্চাটা একদিন গোত্রের সর্দার হবে। তাহলে দেখুন ভবিষ্যৎবাণী এভাবে করে দিয়েছিল। ঠিক এরপরেই হিন্দা বিনতে উতবা যখন এটা শুনেছে, তিনি বলতে লাগলেন আমি আল্লাহ পাকের শপথ করে বলছি এই সন্তান আমিরে মুয়াবিয়া যদি যদি এরকম না হয় যে আল্লাহ পাক যেন আমার মৃত্যু আমাকে মৃত্যুদান করেন। ভবিষ্যতেই এটাই হয়েছে, হযরত সাইয়্যিদানা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হয়েছেন, এবং তার পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবীর দরবারে আরজ করেছিল, তিনটা আরজ করেছিল, আবেদন করেছিল, তার মধ্যে একটা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার সন্তান আমিরে মুয়াবিয়াকে কাতেবে ওহি হিসেবে নিযুক্ত করা হোক। কাতেবে ওহি মানে যে ওহি লিখক,
আচ্ছা
ওহি যখন নাজিল হবে ওইটাই লিখবে। তো এত বড় একটা মহান দায়িত্ব সবার ভাগ্যে জুটে নাই, যেন প্রিয় নবী ইরশাদ করেছেন যে আবু সুফিয়ান যখন এই আবেদন করেছে আমি সেটা গ্রহণ করে নিয়েছি, তো রসুল যেখানে গ্রহণ করেছে সেখানে কারো কোনো দ্বিমত নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটি মাদানিফুল হচ্ছে কোনো ব্যক্তির কাছে না চেয়ে সরকারের দরবারে চাওয়া, এটা অনেক বড় নিয়ামত। আর সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কখনো ওই ব্যক্তিকে নিরাশ করবেন না আমার নবীর দরবার থেকে, যে যেটাই চাক না কেন, কারণ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ পাক দাতা আর নবী বণ্টনকার, যে যেভাবে চাই আমার নবী তাকে সেভাবে দয়া করবে।
বাপু এখানে একটি কথা লিয়াকত ভাই বলেছেন যে আমরা খোলাফায়ে রাশিদিন মানে বিশেষ করে বড় বড় যে সাহাবীগণ আমরা প্রসিদ্ধ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের ফাতিহা আমরা করে থাকি বা ওনাদের নামটা আমরা বেশি প্রসিদ্ধ, কিন্তু সাহাবি তো অনেক অনেক সাহাবি, তো এটার ইয়াটা আমরা করি না কেন? তো এটার বিষয়টা লেখক ভাই এরকম যে উনি একটা কথা বলেছেন যে আমরা যার ব্যাপারে আমাদের যত চর্চা হয় জানা থাকে বা আমরা বয়ানের মধ্যে শুনি, ওয়াহাজ মাহফিলে শুনি বা আলেমে দিনদের মুখ থেকে শুনি, তখন ওনার প্রতি ওনাদের প্রতি আমাদের কিন্তু ভালোবাসাটা বৃদ্ধি পায় এবং আমরা ওনাদের সম্পর্কে জানতে পারি এবং কিছুটা জানার পরে আমরা অনেকে ইন্টারেস্টেড হই, এরপর ওনার ব্যাপারে আমরা অধ্যয়ন করি, পরবর্তীতে এমন অবস্থা হয় যে আমরা তাদের প্রতি ভালোবাসা আমাদের অর্জিত হয় এবং সাথে সাথে আমরা ওনাদের ব্যাপারে ফাতেহা করি বা কি নিয়াজ করে থাকি। এখানে একটি বিষয় হচ্ছে যে এই এই ব্যাপারে আমি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার শুকরিয়া আদায় করবো, তথা দাওয়াত ইসলামের শুকরিয়া আদায় করবো, এই জন্য যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া আমাদেরকে যে আসলে এখনকার যে যুগ, আমরা আসলে আমাদের জন্য কিন্তু ইলমে দিন অর্জন করাটা সহজ হওয়ার পরও আমরা এটা থেকে দূরে আছি, কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া আমাদেরকে এই কনসেপ্টগুলো এই জিনিসগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, যাতে আমরা বুজুর্গানের দিনে যেই ওরস ফাতিহা আমরা করে থাকি সাথে সাথে যাতে আমরা সাহাবায়ে কেরামের
ফাতেহাও যেন করি, তাদের ভালোবাসা যেন আমাদের অন্তরে নসিব হয়, এবং আমরা আমাদের সন্তানদেরকেও যাতে ওনাদের প্রতি ভালোবাসাটা দিয়ে যায়। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে একটি নারা দিয়েছেন যে নবীর সকল সাহাবি জান্নাতি। এই বিষয়টা দেখুন, এটা অনেক বড় একটা বিষয় যে আমরা এখন থেকে যদি আমাদের সন্তানদের মনের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিতে পারি যে সাহাবায়ে কেরাম জান্নাতি, তাহলে তারা বড় হয়ে কেউ যদি তাদেরকে মিসগাইড করতে চায় তখন পারবে না, কেননা তারা ছোট থেকে শিখেছে যে আমার নবীর সকল সাহাবিতে জান্নাতি। তখন এই ব্যাপারে যদি তারা কারো কাছ থেকে ভুল কিছু শুনে, তাহলে তারা কি করবে, ব্যক্তির কথা শুনে কিন্তু কনভার্ট হবে না, সে কি করবে, স্টাডি করা শুরু করবে যে আমি তো আমার বাবার কাছ থেকে এরকম শুনেছি, আমার মায়ের কাছ থেকে এরকম শুনেছি, আমার পীর সাহেবের কাছ থেকে এরকম শুনেছি, আমি এই ব্যাপারে একটু দেখি, তখন তারা জানতে পারবে।
আসলে বাবা মিসগাইড কখন হয়, যখন কোন একটা বিষয়ে ইলমি থাকে না।
জি আমি আপনাকে একটা বুঝাই, আপনার সামনে যে এটা যে জিনিসটা আছে এটা হচ্ছে একটা পেয়ালা, আমি যদি বলি এটা গ্লাস, একটা গ্লাস, আপনি কি মানবেন
না?
কেন কেন মানবেন না? আমি আপনাকে বলতে চাচ্ছি এটা হচ্ছে একটা গ্লাস বা এটা একটা বোতল, আপনি মানবেন না, কেন মানছেন না? আপনি এটা সম্পর্কে জানেন তো, যদি আপনি না জানতেন, যেমন আমি একটা ছোট এক বছর দু বছর শিশুকে যদি আমি এটা বলি গ্লাসটা একটু আনো, তাহলে সেটাকে কিন্তু ক্লাস শিখবে। এই জন্য মা বাবার বা অভিভাবকদের দায়িত্ব হচ্ছে তাদের সন্তানদেরকে আউলিয়া কেরামের ভালোবাসা দেওয়া,
অবশ্যই
সাহাবায়ে কেরামের মহাব্বত দেওয়া, আহলে বাইয়াতের ভালোবাসা দেওয়া, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা তাদেরকে
অবশ্যই অবশ্যই
দেয়া।
আচ্ছা, এখানে আরেকটা বিষয় অবশ্যই জানতে চাইবো, সেটা হচ্ছে নুরুদ্দিন বাপু, সেটা হচ্ছে কোনো সাহাবিদেরকে তো কখনোই, যেহেতু আমার ইকরাম ভাই বলে দিয়েছেন নবী পাক আলাইহিস সালামের ফরমান হচ্ছে প্রত্যেকটা সাহাবী আমাদের জন্য এক একজন মানে অনুসরণকারী, মানে যাদেরকে অনুসরণ করলে আমরা হেদায়েত পেয়ে যাব, তো এখন মনের মধ্যে তো এমন কিঞ্চিত পরিমাণও আনা যাবে না যে এই সাহাবি হয়তো বা এরকম, এই সাহাবি হয়তো বা এরকম, মানে এখানে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ আনার মানে এখানে অবকাশ নেই, যদি বা এটা মানে প্রমাণিত হয় যে ইনি সাহাবি, এখানে তো আর কোনো ধরনের মানে কোনো ধরনের অবকাশ আমাদের রাখা যাবে না। তো তারপরও যদি আমরা মানে রাখি বা সাহাবিদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করি, তাহলে এক্ষেত্রে আমাদের মানে তখন কি অবস্থা হবে, বা এটা আমি আপনার কাছ থেকে জানতে চাই।
লিয়াকত ভাই, আসলে আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরবর্তীতে সাহাবায়ে কেরামকে টার্গেট করা হবে। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার পরে তোমরা আমার সাহাবিদেরকে নিশানা বানিও না,
অবশ্যই
সমালোচনার পাত্র করিও না। এটা এই জন্য ইরশাদ করা হয়েছে, কেননা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদেরকে সম্মান করলে আমাদের ইমানের এটা মজবুতি আসবে, কেননা ওনারাই পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে দিয়েছে, ওনাদেরই অবদান, ওনারাই ইসলামকে সঠিকভাবে আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক, ওনারা অনেক বড় একটা ভূমিকা পালন করেছেন। আপনি যদি দেখেন সাহাবায়ে কেরাম আলিহিমুদ্দিন রিদওয়ানদেরকে যারা ভালো মন্দ বলেছে, অর্থাৎ খারাপভাবে আলোচনা করেছে, বড় বড় ওলামায়ে কেরাম যারা অনেক বড় কিতাব লিখেছেন, ওনারা কিন্তু ওদেরকে অ্যাকসেপ্ট করেনি। এরকম যদি আপনি শাস্তি দেখেন, তো অনেকেই এরকম শাস্তি পেয়েছে যে তাদের চেহারা বিকৃত হয়ে গিয়েছে। যেমন একটি ঘটনা এভাবে এসেছে, এক বুজুর্গ রহমতুল্লাহ, ওনার নাম আমার এখন স্মরণ আসছে না, উনি বলছেন একটা সফরে আমরা গেলাম, সফরে গিয়ে রাতের বেলায় আমরা ঘুমালাম, হঠাৎ দেখতে পেলাম আমাদের মাঝে একজন ব্যক্তি এমন ছিল যে সাহাবায়ে কেরাম বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে খারাপ কিছু বলতো,
যে
তাকে অনেক নিষেধ করা হতো, সে মানত না। তো আমরা রাতের বেলায় দেখতে পেলাম কিছু বানর আসলো, বানর এসে তার কাছাকাছি আসলো, ওই বানরগুলো কাছাকাছি আসতেই দেখলাম তার চেহারা বানরের মতো হয়ে গেল, যখন তার পা থেকে বানর হওয়া শুরু হয়েছে তখন সে কান্না করছে। এখন তো কান্না করলে আর কোনো কাজ হবে না, কেননা গজব তার উপর আল্লাহর অসন্তুষ্টি অবতীর্ণ হয়েছে। সে আফসোস করে বলল, হাই সাহাবায়ে কেরাম বিশেষ করে শেখাইনে করিমাইনের প্রতি আমার এই বিদ্বেষটা আজকে আমার এই অভিশাপের কারণ। এটা বলে সে বানরে পরিণত হলো কিছুক্ষণের মধ্যে, এবং ওই বানরগুলোর সাথে জঙ্গলে চলে গেল। তো ওই বুজুর্গ রহমতুল্লাহ উনি ওনার কিতাবে লিখছেন, আমি নিজের চোখে দেখেছি সাহাবায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করে তারা দুনিয়াতেও শাস্তি পায়, আখেরাতের মধ্যে তো অবশ্যই পাবে। সেই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করা দরকার। আমরা কাদেরকে নিয়ে সমালোচনা করছি? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক সম্মানিত সাহাবি, যে কোনো সাহাবির ব্যাপারে যখনই আমরা জানবো যে উনি সাহাবি, ওনার ব্যাপারে কোনো কিলোকাল করার কোনো সুযোগ নেই, কোনো কথা বলার সুযোগ নেই, সম্মানের সাথে ওনাদেরকে সম্মান করতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সাহাবায়ে কেরামের মধ্যকারও তো অনেক ঘটনা ঘটেছে,
জি,
তো এগুলোকে আমরা কিভাবে নিব? তো এগুলো নিয়ে আলা হযরত রহমতুল্লাহি তাআলা ফতোয়া রাজবিয় শরীফের মধ্যে বলেছেন যে এগুলো আমাদের দেখার কোনো অনুমতি নেই, অর্থাৎ আমাদের আমরা ওনাদের ভালো দিকগুলো দেখব, ওনাদের যা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই।
বেশ,
আলোচনা করতে নিষেধ করেছেন, ভালো দিকগুলো তুলে ধরার জন্য বলেছেন, কেননা সাহাবায়ে কেরামের ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওনারা সবাই মুজতাহিদ ছিলেন, মুজতাহিদ মানে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করার অধিকার ওনাদের ছিল। যেমন আপনি দেখবেন যারা বিজ্ঞানী, যারা হাই লেভেলের পড়ালেখা করে, ওদেরকেই ল্যাবরেটরিতে দেওয়া হয় তুমি এই বিষয়টা নিয়ে গবেষণা করো, আমি যদি চাই আমাকে ঢুকতে দেওয়া হবে না, আপনি কেন এখানে ঢুকছেন? তো কেন ওই যে ছাত্র যে স্টুডেন্ট ওখানে ঢুকছে তার মধ্যে এই যোগ্যতা আছে বলেই গবেষণা করা তাকেই এটা প্রবেশপত্র দেওয়া হচ্ছে, অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, তুমি এখানে ঢুকো গবেষণা করো, 10 বছর পর একটা লেভেলে চলে আসবা। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ছিলেন মুজতাহিদ, অর্থাৎ প্রত্যেকটা বিষয় নিয়ে ওনারা কি ছিলেন, এটা গবেষণা করে বের করার একটা ক্ষমতা ওনারা রাখতেন। তো ইজতিহাদের ক্ষেত্রে শরীয়তের ফয়সালা হচ্ছে কোনো মুজতাহিদ যখন ইজতিহাদ করেন, অর্থাৎ কোনো গবেষণাকারী যখন ইসলামের কোনো বিষয় নিয়ে গবেষণা করেন, ওনার মতামত পেশ করেন, এখানে দুইটা দিক রয়েছে, যদি শুদ্ধ হয় তাহলে দুইটা সওয়াব, আর যদি ওনাদের ইজতিহাদে ভুল হয় তাহলে একটা সওয়াব। তাহলে ওনাদের ভুলের মধ্যে তো জাহেরিভাবে দুনিয়াবি আমরা যেগুলোকে সমালোচনাকারীরা ভুল বলছে এটার মধ্যে ওনারা সওয়াব পাচ্ছেন, তো আমি আর আপনি সওয়াব পাচ্ছেন ওই বিষয়টি নিয়ে কথা বলে নিজেদের আখিরাত কেন নষ্ট করছি?
অবশ্যই,
সেক্ষেত্রে আমরা বলবো আমরা আসলে দেখেন এখন সমস্যা হচ্ছে বর্তমান সময়ে দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, উনি ওনার উপরস্থ বুজুর্গানে দিন যাদের সোহবতে ছিলেন ওনাদের কাছ থেকে মহব্বত শিখেছেন, মহব্বত প্রচার এবং প্রসার এটা ওনার দ্বারা হচ্ছে। এখন গায়ের যখন মজবুত হবে ওনার অনুসারীরাও মজবুত হবে। এখন দুনিয়ার মধ্যে যাকে তাকে মডেল বানিয়ে নেওয়া হচ্ছে, আইডল বানিয়ে নেওয়া হচ্ছে, এখন যাদেরকে আইডল বানানো হচ্ছে ওনারা এগুলো সম্পর্কে ভালো ধারণাও রাখে না।
জি,
এখন তাকে যখন আমি ফলো করতে যাব সে অ্যাক্সিডেন্ট করলে 50 জন নিয়ে অ্যাক্সিডেন্ট করতেছে।
জি,
তো সেক্ষেত্রে আমি তো বলবো যে কোনো আপনি আইডল তাকেই বানাবেন দেখে শুনে যার মধ্যে সাহাবায়ে কেরামের মহব্বত থাকবে, সে যত বড়ই উচ্চপদস্থ কর্মকর্তা হোক, উচ্চ পর্যায়ের হোক, যত বড়ই আলিম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, আমরা যখনই দেখব তার মাঝে সাহাবায়ে কেরামের বিদ্বেষ হয়েছে, আউলিয়া কেরামের বিদ্বেষ হয়েছে, আমরা তাদের কাছ থেকে দূরে সরব। এটার মধ্যে দুনিয়া এবং আখেরাতের আমাদের অনেক সফলতা ইনশাআল্লাহ কাজ করে, তো পরবর্তী দেখবেন আমরা আমাদের পরবর্তী জেনারেশনকেও বাঁচাতে পারব
ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হিফাজত করুন,
আমিন আমিন। এই জন্য আমির আহলে সুন্নাত আজকে প্রত্যেকটা ঘরে ঘরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা প্রত্যেক সাহাবীদের ব্যাপারে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই জেহেন দিয়ে দিচ্ছে যে প্রত্যেক নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি। তো আমরাও যদি এই স্লোগান এই নারা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শেখাই ইনশাআল্লাহ আজ্জাল তারাও বড় হয়ে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবিদের প্রতি একটা ভালো ধারণা অবশ্যই রাখবে, আর রাখা উচিত, এটা রাখা ছাড়া কোনো অবকাশই নেই, সাহাবিদের ব্যাপারে ভালো ধারণা রাখা ছাড়া তো কোনো উপায়ই নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আজ্জাল। আমিরে মুয়াবিয়া শুধু বাচ্চা হিসেবে নন, আশিকের রসুল হিসেবে কেমন ছিলেন সেটাও ইনশাআল্লাহ আজ্জাল আমরা শুনবো মোবালিকে দাওয়াত ইসলামী থেকে। আসুন আজকে যে নতুন একটি কালাম আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো বলেছি সেটা রেডি হয়ে গেছে, আসুন আমরা সেটা আমাদের অনুষ্ঠানে সামিল করি। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা।
মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা,
সাহাবা
মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা,
সাহাবা
মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা,
সাহাবা
মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা,
মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা। নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি, হযরতে আবু বকর জান্নাতি জান্নাতি, ফারুকে আজম জান্নাতি জান্নাতি, উসমানে গনি জান্নাতি জান্নাতি, হযরতে মাওলানা আলী জান্নাতি জান্নাতি, হযরতে ফাতিমা জান্নাতি জান্নাতি, হাসান হুসাইন জান্নাতি জান্নাতি, হযরতে মুআবিয়া জান্নাতি জান্নাতি, হযরতে আবু সুফিয়ান জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, 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 দুজাহান হবে না কেন যে দিওয়ানা, কেন যে দিওয়ানা, দুজাহান হবে না কেন যে দিওয়ানা, দুজাহান হবে না কেন যে দিওয়ানা, দুজাহান হবে না কেন যে দিওয়ানা, আকাশের উজ্জ্বল হা আকাশের উজ্জ্বল তারকা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা, শীতায় রয়েছে সিদ্দিক ফারুক উসমান, ফারুক উসমান, শীতায় রয়েছে সিদ্দিক ফারুক উসমান, তাদের মাঝে আলী হা, তাদের মাঝে আলী বীর যোদ্ধা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা, মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা, নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি, হযরতে আবু বকর জান্নাতি জান্নাতি, ফারুকে আজম জান্নাতি জান্নাতি, উসমানে গনি জান্নাতি জান্নাতি, হযরতে মাওলানা আলী জান্নাতি জান্নাতি, হযরতে ফাতিমা জান্নাতি জান্নাতি, হাসান হুসাইন জান্নাতি জান্নাতি, হযরতে মুআবিয়া জান্নাতি জান্নাতি, হযরতে আবু সুফিয়ান জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, 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 সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা, সাহাবী কন্নুজুমের উপাধি পেলেন তারা, আসহাবী কন্নুজুমের উপাধি পেলেন তারা, কিভাবে বলবো তোমায় হা, কিভাবে বলবো তোমায় শানে সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা, খেলাফত ইমামত বিলায়ত করামত, খেলাফত ইমামত বিলায়ত করামত, সকল গুণের আধার সকল গুণের আধার নবীর সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো, আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো, নিশ্চয় মুআবিয়া নিশ্চয় মুআবিয়া হলেন অনুগত সাহাবা সাহাবা মোদির জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা মোদির জান সাহাবা মোদির প্রাণ সাহাবা মোদির শান সাহাবা নবীর সকল সাহাবি জন্নতি জন্নতি হযরতে আবু বকর জন্নতি জন্নতি ফারুক আজম জন্নতি জন্নতি উসমান গনি জন্নতি জন্নতি হযরতে মাওলানা আলী জন্নতি জন্নতি হযরতে ফাতিমা জন্নতি জন্নতি হাসান হুসাইন জন্নতি জন্নতি হজরতে মুআবিয়া জন্নতি জন্নতি হজরতে আবু সুফিয়ান জন্নতি 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 মোদির জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা।
রাশেদ আত্তারির কণ্ঠে খুবই সুন্দর একটি কালাম শুনেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল সাহাবিদের ব্যাপারে মহাব্বত রাখার, ভালো ধারণা রাখার তৌফিক দান করুক। ইকরাম ভাইয়ের কাছে যাব আবারও। ইকরাম ভাই, মাশাআল্লাহ, আমরা জানি যে উনি ইসলামের প্রথম বাদশাহ ছিলেন, বাদশাহ হিসেবে কেমন ছিলেন? এবং আমিরে মুআবিয়ার আরও অনেক দিক ছিল, ইনশাআল্লাহ সুজন আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ।
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন এবং খুব দূরদর্শী ছিলেন এবং তার মাধ্যমে অসংখ্য জায়গা বিজয় লাভ করেছিল এবং তার সুসংবাদ প্রিয় নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন। এবং তার ফজিলত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেন যে আল্লাহুম্মা জালহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, হে আল্লাহ পাক তাকে অর্থাৎ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদি অর্থাৎ হিদায়ত দাতা ও মাহাদি হেদায়ত প্রাপ্ত বানিয়ে দাও এবং তার মাধ্যমে মানুষদের হেদায়ত দান করো। তাহলে এ থেকে বোঝা যায় যার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হেদায়ত প্রাপ্ত হিসেবে এবং হিদায়ত দাতা হিসেবে, তিনি কখনো মিসগাইড হবেন না, আমার নবীর দোয়া কখনো ফেরত আসেন, তিনি যা বলেন তাই আল্লাহ পাক কবুল করেন। সুতরাং আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তিনি নিজে কিছু বলেন না, যা বলেন তাই ওয়াহী। সুতরাং এ থেকে বোঝা যায় রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সেটাই ওয়াহী এবং হযরত সাইয়েদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিদায়াত প্রাপ্ত এবং তিনি মানুষকে হিদায়াত দান করতেন আল্লাহ পাকের দয়ায়। সুতরাং তাকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা কখনো পথ প্রথভষ্ট হবে না। সুতরাং এ থেকে বোঝা যায় যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শান মান অনেক ঊর্ধ্বে, যার সম্পর্কে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভবিষ্যদ্বাণী করেছেন, সুতরাং তিনি কখনো মিসগাইড হতে পারেন না। এবং তার ইশকে রসুল এমন ছিল যে তিনি এন্তেকালের সময় ওসিয়ত করেছিল যে আমার কাছে সরকারুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক ছিল, নখ মোবারক ছিল, চুল মোবারক ছিল, যেন এইগুলো তার কাফনের মধ্যে দেন, জামা দিয়ে জড়িয়ে দেন এবং নখ মোবারক এবং চুল মোবারক যেন তার চেহারার উপর দিয়ে রাখেন, কি জন্য আল্লাহ পাক যেন এটার বরকতে যেন তাকে নাজাত দান করেন, মুক্তি দান করেন, তার উপর দয়া করেন। এখন দেখুন সাহাবে কেরামের আকীদা হচ্ছে যে এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবরুকাত, নখ মোবারক, চুল মোবারক এগুলোর সাথে থাকলে আল্লাহ পাক দয়া করবেন। তাহলে এখান থেকে আরেকটি মাদানী ফুল হচ্ছে
হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জামা দিয়ে যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু মুবারকের দৃষ্টিশক্তি আরো বৃদ্ধি করে দেওয়া হয়েছিল, ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক, নখ মুবারক, চুল মুবারক সাথে থাকলে আল্লাহ পাক তাকে আরো অনেক অনেক বেশি দয়া করবেন। এটাই আকীদা, সেজন্য সাহাবীদের আকীদা ছিল এটা, আমাদের আকীদা হচ্ছে এটা। এবং আমার আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখাচ্ছে তবুরুকাতের বরকত সমূহ কেমন, এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ তবুরুকাত, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবুরুকাত, এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা কেমন উচিত, কীভাবে করা দরকার, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের মাধ্যমে সেগুলো দেখছেন শিখছেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে এটা যে আমরা যেটা পারি নাই মাদানী চ্যানেলের মাধ্যমে আমার আমির আহলে সুন্নাত সেটা ছোট ছোট বাচ্চাদের অন্তরের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে।
আসলে
অনেক বড় কোয়ালিটি
আসলে। জি রাশিদ বাবু, আপনার কাছে আসবো আমিরে মুয়াবিয়া সহ।
জি ধন্যবাদ লেখক ভাই। আসলে আমি একটু অন্যদিকে যাচ্ছি, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হন বিষয়টা, সাহাবীদের বিষয়টা বোঝার জন্য একবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওনার প্রাসাদের উপরে হাঁটছিলেন। তো তিনি হঠাৎ দাজলা নদীর পাড়ে দেখলেন যে বেহলুল দানা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, মজ্জুব বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা একজন বুজুর্গ ছিলেন। তো ওনাকে দেখলেন, তো যেহেতু বুজুর্গ, তখনকার বাদশাহদের আকিদা ছিল, মানুষের আকিদা ছিল বুজুর্গদের প্রতি তাজিম, তিনি কি করলেন তার ওনার সৈন্যদেরকে বললেন, ওনার যারা ওনার সহায়ক ছিলেন লোকেরা সহযোগী ছিলেন তাদেরকে বললেন যে হুজুরকে এখানে নিয়ে আসুন। তো যেহেতু প্রাসাদের ছাদের উপরে, তো উপর থেকে কি মানে যখন বাদশাহ এই কথা বললেন উপর থেকে একটি ডুলি বা এমন কিছু ফেলা হলো যাতে সেখান থেকে আপনার দজলা নদীর পাড় থেকে হুজুরকে বেহরুল দানা রহমতুল্লাহ আলাইহিকে ধরে এনে সেখানে বসালেন। এরপর কিছু লোক উপর থেকে রশি টানলেন ও তিনি উপরে উঠে গেলেন বাদশার সামনে হাজির। এখন বাদশাহ খুব আদব করলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কিভাবে আল্লাহকে পেয়েছেন, আল্লাহর কিভাবে মাহবুব হলেন আপনি? তখন তিনি উত্তর দিলেন, যেভাবে আমি এখানে এসেছি আপনার কাছে এসেছি সেভাবে আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহকে পেয়েছি। এখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে দেখুন হুজুর, আমি মনে করেছি আপনি কোনো একটা গভীর রাজের কথা বলবেন, আধ্যাত্মিক একটা কথা বলবেন যে আমি এই কাজটি করে এই আমলটি করে ভাই এইভাবে আমি আল্লাহ তাআলাকে পেয়েছি। কিন্তু আপনি সহজ ভাষায় আমাকে বুঝিয়ে দিলেন যেহেতু আপনার কাছে যেভাবে এসেছি সেভাবে বুঝিনি, আমাকে বুঝিয়ে দিন। তখন বেহলুল দানা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে দেখুন, আপনি আমাকে দেখেছেন, দেখার পরে আপনার লোকদেরকে হুকুম দিলেন যে বেহলুল দানাকে এখানে নিয়ে এসো। তো আপনার কথা শোনার পর তারা উপর থেকে একটা ডুলি ফেললো, ওরা আমাকে ধরে এখানে সেখানে বসালো, তারপর আমাকে এখানে উঠানো হলো। আপনি চেয়েছেন বলে আপনার বলার সাথে সাথে আমি এখানে আসতে পেরেছি। যদি আমি চাইতাম যে আপনার কাছে আসবো তাহলে প্রথমে আমাকে সবার যিনি ইয়ে আছেন তাকে চিঠি লিখতে হতো যে আমি বাদশার সাথে দেখা করতে চাই। এরপর তিনি সেই কাগজটা পড়ার পর বাদশার কাছ থেকে অনুমতি নেবেন, বাদশা ওনাকে একটি শিডিউল দেবেন, কেননা বাদশা আপনারও সময় অনেক, আপনার সময়ের অনেক দাম রয়েছে, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তো আপনি আমাকে একটা সময় দেবেন যে আমি আপনার সাথে দেখা করব। সেটা এক বছরও হতে পারে, এক মাসও হতে পারে, ছয় মাসও হতে পারে, একটা দীর্ঘ সময়, এরপর আমি আপনার সাথে দেখা করতে পারবো। আচ্ছা, শিডিউল দেওয়ার পর যদি বাদশাহের কোনো জটিল আপনার কোনো প্রয়োজনীয় কোনো কাজ আসে বা কোনো রাষ্ট্রদূত আসে তাহলে আমার শিডিউল ক্যান্সেল করে তাদেরকে কী হবে, তখন আমি দেখা নাও করতে পারি।
জি,
এটা ছিল আমার প্রচেষ্টা, আমার চাওয়া, আমি আপনার কাছে আসতে চাইছি, এরকম পলিসি এরকম সিস্টেমের মধ্যে আসতে হবে, কিন্তু আপনি যখন চেয়েছেন আমাকে আপনি নিয়ে এসেছেন। তো আল্লাহ তাআলা যদি কাউকে তার মাহবুব বানাতে চায়, আল্লাহ তাআলা কোনো বাহানা কোনো কিছু খোঁজেন না, তাকে মাহবুব বানিয়ে নেন। আমরা যদি এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে মাহবুব কাকে বানাবেন,
আল্লাহ,
হ্যাঁ মাহবুব ওই ব্যক্তিকে বানাবেন যে ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে,
বেশ
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। এটা হচ্ছে একজন ব্যক্তির বিষয়ে, একজন উম্মতের বিষয়ে। কিন্তু সাহাবি যখন বলবো, সাহাবির ডেফিনেশন হয়তো আপনারা শুনেছেন যে যিনি ইমানের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান এনেছেন এবং ইমানের সাথে তিনি আবার মৃত্যুবরণ করেছেন, তাহলে ওনাকে সাহাবি বলবো। যদি তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ অর্থাৎ কিছুক্ষণ সময় তিনি সংস্পর্শ অর্জন করেছেন তাকে সাহাবি বলা হচ্ছে। এবং নুরুদ্দিন ভাই চমৎকারভাবে বলেছেন যে ওনারা হচ্ছেন
নবীদের পরে,
জি
আম্বিয়াদের পরে যদি আমরা কোনো মানুষের ক্যাটাগরি চাইতে চাই তাহলে হচ্ছে সাহাবায়ে কেরাম। এখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা তথা সাহাবায়ে কেরাম হচ্ছেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি মানুষের মধ্যে। এখন একজন সাধারণ মানুষ যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আসসালামের সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ তাআলার মাহবুব প্রিয় হয়ে থাকে তাহলে যিনি সাহাবি তার অবস্থাটা কেমন হবে? আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা শুনেছি যে তিনি উনি তো এমন আশিকের রসুল ছিলেন যখন মসজিদে নববী শরীফ যখন সংস্কার চলছিল তখন কি করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই থম বা যে মিম্বরের মধ্যে তিনি ট্যাগ লাগিয়ে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন খুতবা দিতেন তো সেটা সরানো হচ্ছে তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা নিজে সেটা খরিদ করে নিলেন কিনে নিলেন অর্থাৎ নিজের কাছে রাখার জন্য। যে কতটুকু ভালোবাসা থাকলে মানুষ তার প্রয়োজন অর্থাৎ এত টাকা খরচ করে তার মাহবুবের সাথে অর্থাৎ যাকে ভালোবাসে তার সাথে সম্পর্কযুক্ত জিনিসগুলো নিজে কী করে সংরক্ষণ করে। তো এখানে দেখুন এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে সাহাবায়ে কেরাম সম্পর্কে ওনাদের মান মর্যাদা সম্পর্কে আমাদের মাথায় একটা কনসেপ্ট চলে আসবে। দেখুন লেখক ভাই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে মাকতাবুল মদিনা থেকে যে কিতাবটি বেরিয়েছে তার থেকে একটি হাদিস শরীফ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ আনেন। আচ্ছা ইনি হচ্ছেন উম্মে হাবিবা, ইনি হচ্ছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন।
আচ্ছা
এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ওলামায়ে কেরাম অনেকে ওনাকে মুমিনদের মামা বলেছেন। কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের যেই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের বিবি অর্থাৎ আমাদের মুমিনদের মা। তো যেহেতু ওনার ভাই সেহেতু তিনি হচ্ছেন মুমিনদের মামা।
মামা
তো এখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে তশরিফ নিয়ে গেলেন দেখলেন যে সে ওখানে ওনার একটা খাটে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন ইনি কে? তখন তিনি বললেন যে এটা সে আমার ভাই মুয়াবিয়া। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তুমি কি তাকে ভালোবাসো? তখন সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে অবশ্যই আমি তাকে ভালোবাসি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন একটু অন্তরে কান লাগিয়ে শুনুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তাকে ভালোবাসো নিশ্চয়ই আমি মুয়াবিয়াকে ভালোবাসি এবং আমি ওই ব্যক্তিকেও ভালোবাসি যারা মুয়াবিয়াকে ভালোবাসে আর জিব্রাইল ও মিকরাইলও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। দেখুন দুনিয়াবাসীতে ভালোবাসছে এবং ফিরিস্তাদের কাছে চলে গেছে। এরপর বলছেন যে হে উম্মে হাবিবা আল্লাহ পাক জিব্রাইল এবং মিকরাইল আলাইহি সালাতু সালামের থেকেও বেশি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা
আনহু।
ওই যে একটা কথা বললাম যে আমি যদি আল্লাহ তাআলার কাছে যেতে চাই তাহলে আমাকে অনেক
ধাপ ধাপ
অতিক্রম করে আল্লাহ তাআলার সন্তুষ্টি পর্যন্ত
পৌঁছাতে
হবে। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসে তাহলে তার কোনো কিছুই লাগবে না, যেটা আমরা এই হাদিসের পাক থেকে পেয়েছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখুন সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ গিয়েছেন। যে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ভালোবাসো আমিও ভালোবাসি এবং যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি, আসমানের ফেরেস্তা জিব্রাইল এবং মিকরাইল আলাইহিস সালামও ভালোবাসে এবং আল্লাহ তাআলা এদের চাইতে বেশি ভালোবাসে। তাহলে এ থেকে বোঝা যায় যে আমরা যদি নিজেরা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি অন্তরে ওনার সম্মানটা রাখি ওনার প্রতি ভালোবাসা রাখি তাহলে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা পাবো।
আল্লাহ বেশক বেশক আসলে কেনই বা ভালোবাসবো না আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ভালোবাসবো, ইনশাআল্লাহ ওনার ফাতিহা খানিও করব। বিশেষ ওরস শরীফ উপলক্ষে আজকে বিশেষ দিন প্রত্যেকটি ঘরে ঘরে যাতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা খানি হয়। আর এটাও এই জেহেনও আমাদেরকে দিয়েছেন কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ, যার বদৌলতে আজকে আমি জানি না আপনাদের কি অভিমত কিন্তু আমিরে মুয়াবিয়াকে কিন্তু আমরা চিনতাম না, আজকে আমির আহলে সুন্নাত আমাদেরকে চিনিয়েছে। এরকম অনেকেই হয়তো বা আছেন বা থাকবেন যাদেরকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনিয়েছে আমির আহলে সুন্নাত। তো আজকে সেই মহান ব্যক্তির শুকরিয়া আদায় করতে হয় যিনি আজকে আমাদেরকে ওনাকে চিনিয়েছেন এবং ওনার ওরস শরীফ উপলক্ষে আজকে ওনার সিরাত বয়ান করারও সৌভাগ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা কেবলা শেখ তরিকাতকে আরও নেক ও সুস্থ হায়াত দান করুক আল্লাহ তাআলার কাছে, এটাই দোয়া। আবারও যাচ্ছি আমরা নুরুদ্দিন হুজুরের কাছ থেকে।
লেখক ভাই মাশাআল্লাহ, ইসলামের সৌন্দর্যের মধ্যে মুসলমান হিসেবে একজন মানুষের আহলে বাইতকে মহব্বত করা, জি, এটা একটা জরুরি বিষয়, কেননা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উল্লাহ আস আলুকুম আলিহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যেটার অনুবাদ কিছুটা এরকম যে হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা ইরশাদ করুন যে আপনি তাদের কাছ থেকে কিছু চান না, যে শুধুমাত্র আপনার আহলে বাইতের প্রতি মহব্বত। তো ওলামায়ে কিরাম বলছেন এর আহলে বাইতের ডেফিনেশনের মধ্যে এটা এসেছে যে পরিবারের সদস্য, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলাহু, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলাহা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহা। তো অনেক ওলামায়ে কিরাম বলছেন এর মধ্যে উম্মাহাতুল মুমিনিন গণ রয়েছেন, পরবর্তী যারা রয়েছেন চাচা যারা রয়েছেন তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু আলী রাদিয়াল্লাহু তাআলাহুকে কীভাবে মহব্বত করতেন, একটি ঘটনা আনা হয়েছে যে একবার সাহাবায়ে কিরাম সবাই ছিলেন, ওই আসরের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাহু, উমর আল ফারুক, উসমানে গনি এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন, বসা ছিলেন, হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলাহু আসলেন। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহুকে জিজ্ঞেস করলেন, হে মুয়াবিয়া, তুমি কি আলীকে ভালোবাসো? তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর প্রেক্ষিতে হযরত সাইয়্যিদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আলী রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অচিরেই তোমাদের উভয়ের মাঝে পরীক্ষা করা হবে।
আল্লাহ।
তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কি হবে? তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরপর আল্লাহ তাআলার সন্তুষ্টি, ক্ষমা এবং জান্নাতে প্রবেশ হবে। তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির উপর আমি সন্তুষ্ট। তাহলে বোঝা যাচ্ছে পরবর্তীতে এসে যে এরকম কিছু ঘটনা ঘটবে, এগুলো নিয়ে পরীক্ষা হবে, এটা আমাদের জন্য পরীক্ষা। আমরা কারো প্রতি মহব্বত দেখাতে গিয়ে কারো প্রতি মহব্বত কম দেখাচ্ছে কিনা, এটাও একটা বিষয় আছে। যেমন অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা তো হাসনাইনি কারিমান, বিশেষ করে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু কীভাবে মহব্বত করতেন। রিওয়ায়েতের মধ্যে রয়েছে যে একবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দরবারের মধ্যে বেড়াতে গেলেন। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দরভাবে রিসিভ করলেন, খুব সম্মান সম্বর্ধনা দিলেন এবং ওনার কদমের মধ্যে বসে গেলেন। বসে গিয়ে বললেন, হে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতি, আমি আপনার কদমে আজকে এমন কিছু পেশ করব যেগুলো পূর্ববর্তীতে এর আগে কেউ আপনার কদমে পেশ করেনি। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেটা কি? তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়ে 400,000 দিনার হুজুরের কদমে পেশ করলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক কোরাইশি ব্যক্তিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দিতে গিয়ে এটা বললেন যে তুমি মসজিদে নববী শরীফে চলে যাও, সেখানে গিয়ে দেখবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ইলমে দ্বীনের দরস দিচ্ছেন, হাদিস শরীফের দরস দিচ্ছেন, ইসলামের বিধিবিধান বর্ণনা করছেন। তারা এত মনোযোগ সহকারে প্রিয় নাতির সেই প্রিয় বাণীগুলো শুনছে, তুমি গিয়ে দেখবে যে তাদের মাথার উপর হয়তো পাখি বসে আছে, তারা যদি একটু নড়ে পাখিটা উড়ে যাবে, এত মনোযোগ সহকারে বসে আছে। ওই ব্যক্তি গেল, গিয়ে দেখতে বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দরস দিচ্ছেন, সবাই মনোযোগ সহকারে আদব সহকারে মাথা নত করে হুজুরের সেই বাণীগুলো শুনছিল। তাহলে বুঝা যাচ্ছে লিয়াকত ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু কদমের মধ্যে 400,000 দিরহাম পেশ করলেন। আবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রশংসকদের শুধু তাই নয়, ওলামায়ে কিরাম বলছেন মাঝে মধ্যে আমার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উজিরদের মধ্যে যিনি পরহেজগার এরকম কিছু উজির নিযুক্ত করেছেন, তাদেরকে বলতেন একটু আমার আলী রাদিয়াল্লাহু শান বর্ণনা করো। উনি শান বর্ণনা করতেন, উনি চোখের পানি ছেড়ে বলতেন, আসলে আপনি সত্য কথা বলেছেন, আমি ওনাকে মহব্বত করি, ওনাদেরকে মহব্বত করি, ওনাদের মহব্বতটাই হচ্ছে আমাদের ইমানের পরিপূর্ণতা। তো এরপর আরেকটা রিওয়ায়েত এসেছে যে একবার হযরত সাইয়্যিদুনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক গরিব ব্যক্তি আসলো, এসে নিজের অভাব অনটন তুলে ধরলো যে হুজুর আমি বড় অভাবে আছি। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি একটু বসুন, কিছুক্ষণের মধ্যে আমার কিছু ওয়াজিফা আসছে। কোত্থেকে আসছে ওয়াজিফা? সেটা হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণে হাদিয়া, তোহফা, ওয়াজিফা, সম্মানী ওনাদের কদমে পেশ করতেন। তো সেই বসে রইল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে বিকেল বেলার একটু কিছুক্ষণ পরে এক ব্যক্তি আসলো, 5,000 দিনারের 5টা থলে প্যাকেট দিল, দিয়ে বলল, হুজুর আমাদের আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আপনার কাছে ক্ষমা চেয়েছেন, একটু দেরি হয়ে গিয়েছে, এগুলো পৌঁছাতে আপনি মাফ করে দিন ওনাকে, উনি ক্ষমা চেয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 5টা প্যাকেট ওই গরিবের হাতে তুলে দিলেন, তুলে দিয়ে বললেন আমাকে ক্ষমা করবেন, আপনাকে একটু অপেক্ষা করতে হয়েছে। তাহলে একদম বোঝা যাচ্ছে, একটা হচ্ছে আহলে বাইতের আদর্শ, দ্বিতীয় হচ্ছে আহলে বাইতের প্রতি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মহব্বত। শুধু তাই নয়, যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সকরাতের বিছানায় যখন ওনার শেষ অবস্থা, তখন উনি উঠে বসে গেলেন, বসে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে আমিরে মুয়াবিয়া, নিজের নফসকে সম্বোধন করে বলছেন, তোমার কি এই অক্ষম অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ এসেছে? তুমি যুবক অবস্থায় কি আল্লাহ তাআলাকে ভুলে বসেছিলে? এই অবস্থায় এখন তো হাত পা নাড়ার সৌভাগ্য পাচ্ছ না, এখন এই অবস্থায় তুমি আল্লাহর জিকির করার জন্য নিয়ত করছো? অর্থাৎ উনি নিজেকে এটা বিনয় প্রকাশ করে বলছেন, না হয়তো ওনাদের সারা জীবন তো আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই ছিল, যারা ডাইরেক্ট আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। আরে রিওয়ায়েতের মধ্যে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখনই আমাদের পেটে ক্ষুধা অনুভব হতো, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি চেহারা মোবারক দেখতেন। শুধু তাই নয়, ঘরের মধ্যে কোনো পেরেশানি আসলে, ছেলে অসুস্থ, বাবা অসুস্থ, মা অসুস্থ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার গিয়ে আরজ করব, এর আগেই ওনার নূরানি চেহারা মোবারক দেখে আমাদের সেটার একটা প্রশান্তি চলে আসতো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাকের মধ্যে, যিনি অনেক বছর প্রশিক্ষণ পেয়েছেন, যার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, এবং যিনি নিজের ছেলে ইয়াজিদকে, আমরা জানি ইয়াজিদ পাপিষ্ট, ইয়াজিদ লম্পট, আমরা সেটা অবশ্যই জানি, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে ইয়াজিদকে এটা বলেছেন, তুমি সর্বদা আহলে বাইতের ব্যাপারে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ রাখবে এবং আল্লাহকে ভয় করবা, কোনোভাবেই যাতে ওনাদের শানে সামান্য টুকু কোনো বেয়াদবি বা অসম্মান না হয় সেটা খেয়াল রাখবা। আসলে দেখেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মান বর্ণনা আমরা অবশ্যই করব, তবে সাথে সাথে আমরা এটাও বলি যে ইয়াজিদ পাপিষ্ট, সে শয়তানের দোকায় পড়ে আহলে বাইতের সদস্যদের সাথে বেয়াদবি করেছে। অনেকেই না বুঝে ইয়াজিদের কারণে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে অনেক কিছু বলতে চায়, মনে রাখবেন সেরকম যদি হয় তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কেনান সে মুসলমান ছিল না, সে আল্লাহ তাআলার একাত্মবাদে বিশ্বাসী হয় নাই, কিন্তু এ কারণে আমি নূহ আলাইহিস সালামকে কিছু বলতে পারবো না, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী। তদ্রূপ কোনো ছেলে খারাপ হলে বাবাকে নিয়ে কথা বলা এটা কোনো সুযোগ আমার, যেমন আমরা একটা জিনিসে সহজভাবে বুঝে নিই, আসলে সেটা আমার সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার বলেছেন, যখন উনি খেলাফতের দায়িত্ব ওনাকে দেওয়া হলো, মিম্বরের মধ্যে উঠলেন, উঠে বললেন আমাকে ততক্ষণ পর্যন্ত মানবেন যতক্ষণ আমি আল্লাহ রসুলের বিধিবিধানের উপর থাকবো, এক চুল পরিমাণ এখান থেকে যদি আমি সরে যাই আমাকে মানার দরকার নেই। তার মানে মূল আপনার নীতি হচ্ছে কি করা, ওই মেইল ইসলামের মূলনীতিগুলো অনুসরণ করা। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আমরা মানবো জানবো, ইয়াজিদের চ্যাপ্টার আলাদা, আমার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ওনার বিষয় সমুজ্জ্বল, ওনাদেরকে মানতে হবে, ওনাদেরকে সম্মান করতে হবে, মানুষ সম্মান করা তো এটা অনেক বিষয়, বড় বিষয়, ওনার ফাতিহা করে ওনার মহব্বতটা আমাদের এবং আমাদের পরবর্তী জেনারেশনের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। তাহলে একদম আসলে এটাই বলতে চাচ্ছি যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আল্লাহকে ভয় করা, এবং বর্তমান সময়ে একটা চাহিদা হচ্ছে ওনার শান এবং মান তুলে ধরা। কেননা অনেকেই না বুঝে, নাউজুবিল্লাহি মিন যালিক, অনেক কথা বলে ফেলছে যেগুলোর দ্বারা ওনার দুনিয়াও নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো আখেরাত আখেরাতও নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই এই প্রেক্ষিতে আমরা এই জিনিসটা মেসেজ আমরা পেতে পারি যে আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা হচ্ছেন ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা।
জি জি।
তো বুঝা যাচ্ছে ইসলাম গ্রহণ করেছে, ইসলামী মূলনীতি মেনে নিয়েছে, তাকে সম্মান করব চাচা, আর চাচা যদি ইসলাম না মানে তাকে সম্মান দেখানোর ততটুকু প্রয়োজনীয়তা ইসলাম আমাদেরকে দেয় নাই। সেক্ষেত্রে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেহেতু সমস্ত আমাদের পূর্ববর্তী যারা ওলামায়ে কেরাম ওনারা বলেছেন আমাদেরকে মানার জন্য বলেছে, আমরা ওনাদেরকে ওনাকে মানব, স্মরণ করব, ওনার মহব্বত পরবর্তী জেনারেশনকে দিয়ে যাব। আর ইয়াজিদকে পাপিষ্ট বলা হয়েছে, তো ইয়াজিদের ব্যাপারে আমরা সর্বদা যেটা আমরা খারাপভাবে আলোচনা করি, এবং বিশেষ করে সে যে খারাপ আমল করেছে সেটার প্রায়শ্চিত্ত সে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সত্যিকার আশিক হিসেবে কবুল করুক, এবং সাহাবায়ে কেরামকে সত্যিকার অর্থে মহব্বত করার তৌফিক দান করুক।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আসলে আমাদের উচিত যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আহলে বাইতের প্রতি ভালোবাসা, এটা তো আমরা শুনছি, তো কেনই বা আমরা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো না? আমাদের উচিত যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরে ধারণ করা। ইকরাম ভাইয়ের কাছে যাব যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আরো ফজিলত কিতাবের মধ্যে এসেছে ইনশাআল্লাহ আজওয়াজাল ওনার কাছ থেকে কিছু ফজিলত ইনশাআল্লাহ।
সেজনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মজলিসের মধ্যে আলোচনা করেছিল যে এই মুহূর্তে এমন একজন ব্যক্তি আগমন করবে যে জান্নাতি,
সুবহানাল্লাহ।
এমন এটা বলার পরেই হযরত সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করলেন,
সুবহানাল্লাহ।
তখন তাকে দেখে প্রেনবী সাদ করেছেন, আন্তা মিন্নি ওয়া আনা মিনকা,
সুবহানাল্লাহ,
আমি তোমার আর তুমি আমার,
আল্লাহ।
এটা বলে প্রিয় নবী দুই আঙ্গুল কিভাবে ইশারা করেছেন যে মুআবিয়া কিয়ামতের দিন জান্নাতের দরজায় তুমি আমার সাথে এইভাবে মিলিত হবে,
সুবহানাল্লাহ।
তাহলে যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন, যাকে একসাথে জান্নাতের মধ্যে জান্নাতের দরজা একসাথে মিলিত হওয়ার সুসংবাদ দিয়েছেন, সুতরাং তার শান কেমন হবে সেটা তো বলে শেষ করা যাবে না। অপরাবায়তের মধ্যে রয়েছে, আমরা সকলে জানি বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির বিরোধিতা করে আমি আল্লাহ তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করলাম। তাহলে ওলির যদি বিরোধিতা করে, তার বিরুদ্ধে যদি আল্লাহ পাক লড়াই ঘোষণা করে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যদি বিরুদ্ধে যদি কটুক্তি করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক কেমন করবেন আল্লাহ পাকই ভালো জানেন। অপরাবায়তের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে হযরত সাইয়েদরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এক ব্যক্তি খুব বিদ্বেষ পোষণ করত এবং কটুক্তি করত। তখন যখন সে ঘুমিয়েছে, তখন ওই সময় হযরত সাইয়েদরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু এবং মাওলা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলাহু সবাই ছিলেন। এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাহু তরবারি হাতে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি আমাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করত, ইয়া রাসূল আপনি বিচার করুন, আপনি আমাকে অনুমতি দিন, আমি তার দেহ থেকে তার মস্তককে বিচ্ছিন্ন করে দিব। তখন ওই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আসলে কিভাবে করেছো? তখন ওই ব্যক্তি বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবার বিরুদ্ধে করি নাই, শুধুমাত্র আমিরে মুআবিয়ার শানে কটুক্তি করেছিলাম। এটা বলার সাথে সাথে রাসূল পাক বিশ্বাস করেছেন যে মুআবিয়া নাও, তরবারি তুমিই নাও, তুমিই ফয়সালা করো। তখন পরবর্তী দেখা গেছে ওই ব্যক্তি ওই ঘুমন্ত অবস্থায় সেখানে সে মৃত্যুবরণ করেছে। তাহলে এখান থেকে আমাদের জন্য বড় মেসেজ হচ্ছে এটা যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার শানে কটুক্তি করে কখনো কেউ পার পাই নাই, পাবও না, ফয়সালা আল্লাহ পাকই করবেন। সুতরাং আমাদের উচিত এই ফিতনা ফিসাদের যুগের মধ্যে নিজেকে বাঁচানো, নিজের পরিবারকেও বাঁচানো, যেভাবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সুতরাং আমরাও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে মহাব্বত করি, আমাদের সন্তানদেরকেও সেই শিক্ষা দিব যে আমরাও তাদেরকে মহাব্বত করি, সেটার শিক্ষা তাদেরকে দিব। এবং আলহামদুলিল্লাহ আজওয়াজাল দাওয়াত ইসলামের দ্বীনী পরিবেশ আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন, আমরা সেটা গ্রহণ করি এবং আমির আহলে সুন্নাত ওই আশিককে আমরা অনুসরণ করে তার সাথে সাথেই এবং সাহাবিকের আলাইহিম রিদওয়ানকে মহাব্বত করে তাদের সুপারিশ যেন আল্লাহ পাক আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নসিব করেন, এটাই আমাদের প্রত্যাশা।
আমিন আমিন। রাশিদ বাবুর কাছে আসবো সর্বশেষ মাদানী ফুল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে।
দেখুন ভাই, আসলে অনেক কথা তো হয়ে গেছে, তো সেটা আমি বলতে চাইবো শেষে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অনেক হাদিসে পাক আমরা শুনেছি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো হাদিসে পাকের উপর তো কোনো কথাই নাই। তো যেমন মনে করুন, কেউ যদি কারোর সম্পর্কে দোয়া করে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে থাকে, কিন্তু কিছু কিছু দোয়া এমন আছে যেগুলো কিছু কিছু ব্যক্তি এমন আছে যারা দোয়া করলে আল্লাহ তাআলার দরবারে এটা গ্যারান্টিড অবশ্যই দোয়া কবুল হবে। তাদের মধ্যে সবচেয়ে অন্যতম সবচাইতে ইয়া হচ্ছে নবীর দোয়া যদি তার উম্মতের জন্য করে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো জন্য হাত উঠিয়ে দেন, কারো জন্য দোয়া করে থাকেন, তাহলে সেই দোয়া তো ফেরত যাওয়ার কোনো অবকাশ নেই। আমরা অনেক এভাবে এরকম হাদিসে পাক শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জন্য দোয়া করেছেন, এই জন্য দোয়া করেছেন, ওর জন্য দোয়া করেছেন, এই বিষয় নিয়ে দোয়া করেছেন, ওই বিষয় নিয়ে দোয়া করেছেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, এরকম একটি হাদিসে পাক আমরা আজকে শুনব যে একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন এবং বাহনের মধ্যে যে সওয়ারি করে ওনারা যাচ্ছিলেন, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে মুআবিয়া, হাদিসে পাকের সান্নিধ্যে, যে তোমার শরীরের সাথে আমার শরীরের সাথে তোমার কোন শরীরের সাথে স্পর্শ হচ্ছে? তখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেট আপনার শরীরের সাথে টাচ হচ্ছে বা স্পর্শ করছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, হে আল্লাহ পাক,
একে জ্ঞান ও সহনশীলতা দ্বারা পূর্ণ করে দাও। তো পরবর্তীতে আমরা দেখি যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান এতই জ্ঞানী ব্যক্তিদের, অর্থাৎ উনি এমন একজন আলিম ছিলেন, এমন একজন সাহাবি ছিলেন যাকে আমরা বলেছি যে নুরউদ্দিনের কাছ থেকে শুনেছি যে মুস্তাহিদ, যিনি গবেষণা করার মতো জ্ঞান যার কাছে আছে
অবশ্যই,
এবং এটা উম্মতের মধ্যে কিন্তু কিছু সংখ্যক ব্যক্তিদের মধ্যে বা বিশেষ করে সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, এবং ওনার শাসন ব্যবস্থার মধ্যে যে উনি শুধু অর্থাৎ উনি যখন শাসন করতেন তখন আপনার হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ওনারা যেভাবে শাসন করেছেন তাটা ওনাদের সাথে সাথে পূর্ববর্তী যে বাদশাহগণ অতিবাহিত হয়েছেন তারা কি ভুল ত্রুটি করেছেন তাদের সম্পর্কে স্টাডি করতেন, এবং তারা যে ভুল ত্রুটিগুলো করতেন সেগুলো থেকে তিনি বেঁচে থাকতেন। তো আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ওনার হকে সেভাবে কবুল করেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি নুরউদ্দিন বাপু, সর্বশেষ মাদানী ফুল আমির মুয়াবিয়া সম্পর্কে মাশাআল্লাহ,
আল্লাহ তাআলার অশেষ মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সংগঠনের মধ্যে সম্মিলিত হওয়ার তৌফিক দিয়েছেন যে সংগঠনের মধ্যে হক কথা বলার এবং নির্দ্বিধায় বলার, হক কথা বলার ক্ষেত্রে কোনো ভয় না করার, বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের প্রতি ভালোবাসা এটা মন ভরে প্রকাশ করার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, এবং আমরা ওই সংগঠনের মধ্যে রয়েছি। বিশেষ করে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাশেদ ভাই যেটা বলেছেন অনেক দূরদর্শী ছিলেন, যে বর্তমান সময়ে আমরা যে জেলখানা দেখতেছি এটা কিন্তু আমিরে মুয়াবিয়া প্রথম সৃষ্টি করেছে। এবং শুধু তাই নয়, আগেকার সময়ে অপরাধীদেরকে পাকড়াও করা হতো এবং তাদেরকে দুনিয়া থেকে অন্যদের মানে পরপারে পার করে দেওয়া হতো, অর্থাৎ শাস্তি দেওয়া হতো। কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু বললেন যে সবাইকে মৃত্যুদণ্ড না দিয়ে সবাইকে কিছুদিন আপনার 10 বছরের জন্য, 20 বছরের জন্য, 5 বছরের জন্য কারাদণ্ড দিয়ে তাদেরকে আমরা সংশোধনের ব্যবস্থা এবং তাদের মাধ্যমে কিছু কাজ নিই, যাতে ওই কাজগুলোর মাধ্যমে জাতি উপকৃত হয়। তো বর্তমান সময়ে
সুযোগ পায়
তো সেক্ষেত্রে এই জিনিসটা, এবং বিশেষ করে অর্থনৈতিক ব্যবস্থাকে উনি এত বেশি উন্নত করেছেন, বিভিন্ন জায়গার মধ্যে উনি এত সুন্দরভাবে অর্থনৈতিক ব্যবস্থা, মুসাফিরখানা উনি বানিয়েছেন, মুসাফিরখানা, এভাবে বিভিন্ন ইসলামের মধ্যে নতুন জিনিসগুলো উনি উদ্ভাবন করেছেন। তো এটাই বলার উদ্দেশ্য, আসলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানদেরকে এক একটা কোয়ালিটি দিয়েছেন, ধরতে গেলে সব দিয়েছেন, কিন্তু এক একজনের কাছ থেকে এক একটার ফোয়ারা বের হয়েছে। তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোয়ালিটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা উনি অর্জন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়, যে একজন বাদশাকে কীরকম হওয়া দরকার, কীভাবে একজন বাদশা সুন্দরভাবে, রিওয়ায়েতের মধ্যে শুধু উনি 40 বছর শাসন করেছেন, 40 বছর শাসন করা এটা কিন্তু অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। এর মধ্যে আবু বকর সিদ্দিক, উমর আল ফারুক, উসমান গনি, শেরেখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা সময়কালীনও ছিলেন, তার মানে উনি ইসলামের শুরু থেকে ওই 40 বছর পর্যন্ত একাধারে সম্মান সহকারে, খুবই ব্যক্তিত্ব সহকারে উনি এই শাসন কাজটা সম্পাদন করে মানুষকে বুঝিয়েছেন যে এই পদের মধ্যে থেকেও দিন ধর্ম পালন করা যায়, ইসলামের উপকার করা যায় এবং ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে স্টাডি করার, এবং বিশেষ করে মাশাআল্লাহ ফয়জানে আমিরে মুয়াবিয়া একটু জিয়ারত করিয়ে দেন মাশাআল্লাহ। এই কিতাব মাশাআল্লাহ অনেকগুলো এখানে রিওয়ায়েত এসেছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কিতাবটা আপনারা যদি সংগ্রহ করেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আপনি এমন কিছু জানবেন হয়তো জীবনে প্রথম শুনছেন, প্রথম পড়ছেন। আল্লাহ তাআলা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সদকায় আমাদের সবাইকে সাহাবায়ে কেরামকে মহব্বত করার, বিশেষ করে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করার তৌফিক দান করুন।
আমিন আমিন। দর্শক, সেই সাথে আমাদের অনুষ্ঠানও শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।